বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم
بسم الله الرحمن الرحيم। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তিলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি।
এ অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত এবং মধ্যপ্রাচ্য সহ সমগ্র বিশ্বে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর শুনবেন গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ নিয়ে প্রতিবেদন। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তাঁরা জানেন সংবাদ পরিবেশনায় আমরা নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের খবরাখবরের পাশাপাশি বিশ্বের মজলুম জনগোষ্ঠীর খবরকেও আমরা গুরুত্বের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাকহীনদের কণ্ঠস্বর। যারা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের এই নিপীড়িত কণ্ঠস্বর শুনতে চান তারা রেডিও তেহরানের সামাজিক মাধ্যমেও যুক্ত হতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন persetoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক www.facebook.com/persetoday.bangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদুর 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। এই লিঙ্কেও আমাদের নিয়মিত পাবেন iranradio.ir/bn। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই মেইলে রেডিও তেহরান 1982@gmail.com। সংবাদ বিশ্লেষণের পর গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আরেকবার জানিয়ে দেয়া হবে। তো এখন শোনা যাক সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। আগ্রাসন বন্ধ করে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে অনড় থাকার প্রত্যয় ব্যক্ত করল হামাস। ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে সবাইকে নিয়ে ইসরায়েল ছেড়ে যাওয়ার হুমকি দিলেন ইহুদিদের প্রধান রাব্বি ইউসুফ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার হাতে গণতন্ত্র নিরাপদ বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবং ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে বাংলা ছাড়া করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা পুরোপুরি প্রত্যাহারের দাবিতে অনড় থাকার প্রত্যয় ঘোষণা করেছে হামাস। সংগঠনের সামরিক বাহিনী ইজ্জাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা টেলিভিশনে সম্প্রচারিত এক অডিও বক্তব্যে এই প্রত্যয় ঘোষণা করেন। তিনি বলেন, আমরা কেবলমাত্র তখনই শত্রুর সঙ্গে বন্দী বিনিময় চুক্তিতে যাব যখন গাজা উপত্যকার উপর আগ্রাসন পুরোপুরি বন্ধ করে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে, এক্ষেত্রে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই। আবু উবায়দা আরও বলেন, ফিলিস্তিনি জনগণের জন্য অবাধ ত্রাণ সরবরাহ, বাস্তুচ্যুত মানুষদের তাদের ঘরবাড়িতে প্রত্যাবর্তন এবং গাজার পুনর্গঠনের দাবিও মেনে নিতে হবে। ইসরায়েল যখন গাজা উপত্যকায় সামরিক আগ্রাসনের পাশাপাশি অবরোধ কঠোর করার মাধ্যমে এই ভূখণ্ডে সর্বাত্মক দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে, তখন এই হুঁশিয়ারি দিলেন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র। ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের ইসরায়েলের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে সবাইকে নিয়ে ইসরায়েল ছেড়ে যাবেন বলে হুমকি দিয়েছেন ইহুদিদের প্রধান রাব্বি ইসহাক ইউসুফ। শনিবার রাতে জেরুজালেমে এক সাংবাদিক এক সাপ্তাহিক শিক্ষাদান অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন বলে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে। যদি এটি সত্যি হয় তাহলে ইসরায়েলের ভিত্তি নড়ে যাবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তারা যদি আমাদের সেনাবাহিনীতে যোগ দিতে বাধ্য করে তাহলে আমরা সবাই বিদেশে চলে যাব। জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধান রাব্বি ইসহাক ইউসুফ ইসরায়েলের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করেছেন। সেনাবাহিনীর সাফল্য নিয়ে দেশটির ধর্মনিরপেক্ষ মানুষদের যে ভাবনা তিনি তার বিরোধী। ইউসুফ বলেন, স্রষ্টা রক্ষা না করলে শুধু সামরিক শক্তি দিয়ে ইসরায়েল টিকে থাকতে পারবে না। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলা ইহুদিবাদী ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্র ইসরায়েলি মন্ত্রী স্টোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট 248 দখলদার সেনা নিহত হল। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি। ইসরায়েলি সেনাবাহিনী গত শনিবার রাতে এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশের বেন ডেভিড নিহত হয়েছে। 43 বছর বয়সে এই দখলদারি সেনা কর্মকর্তা ইসরায়েলের ওজ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিল। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার অর্থমন্ত্রী স্টোটরিচ নিজে এক পোস্টে জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশের তার আপন চাচাতো ভাই। তিনি লিখেছেন, অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। গাজা উপত্যকার বিষয়ে ইহুদিবাদী ইসরায়েলের জন্য কথিত রেড লাইন ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে তিনি একই সঙ্গে বলেছেন, ওয়াশিংটন তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে কখনো একা ফেলে যাবে না। MSNBC-কে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট সহ বিরোধী ও বিভ্রান্তিকর অবস্থা নিয়ে বলেছেন, গাজার সর্বদক্ষিণের শহর রাফাতে ইসরায়েলের স্থল অভিযান হবে ওয়াশিংটনের জন্য রেড লাইন। তিনি রাফা শহরে অভিযান না চালানোর জন্য ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি আহ্বান জানান। সে সঙ্গে তিনি বলেন, তিনি ইসরায়েলকে ফেলে যাবেন না। তিনি বাইডেন বলেন, ইসরায়েলকে রক্ষা করা জরুরি, কাজে আমি তাদেরকে সমরাস্ত্রের চালা বন্ধ করে দেওয়ার ব্যাপারে কোনো রেড লাইন দিতে পারি না। তাহলে তারা নিজেদেরকে রক্ষা করার জন্য আর আয়রন ডোম কার্যকর রাখতে পারবে না। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা নাতি গণতন্ত্র নিরাপদ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন, গায়ের জোরে ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীন সরকার। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের রাজনীতিতে প্রমাণ হয়েছে শেখ হাসিনার হাতেই দেশের গণতন্ত্র নিরাপদ, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি তা বুঝতে ব্যর্থ হওয়ায় রাজনীতি থেকে ক্রমেই জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। রোববার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ওবায়দুল কাদের জানান, দেশের রাজনৈতিক বাস্তবতায় নেতিবাচক রাজনীতির জন্য ক্রমেই জনগণ থেকে নিজেদের বিচ্ছিন্ন করে ফেলছে বিএনপি। আগামীতে তার মাশুল দিতে হবে বলেও মনে করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা।
বিশ্ব শান্তির জন্য টেরোরিজমের বিরুদ্ধে তো একসঙ্গে কাজ করার অঙ্গীকার যেখানে ব্যক্ত হয়েছে সেখানে এ নিয়ে আমরা আর কোনো প্রশ্ন করতে চাই। আমাদের মানদণ্ড ঠিকই আছে, বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের মানদণ্ড।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গায়ের জোরে ক্ষমতায় এসে জনগণের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে ক্ষমতাসীন সরকার। রোববার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্সের নবম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।
যারা এই সত্য ভাষণে কখনো কুণ্ঠিত হয় না, যারা সত্য ভাষণের প্রতি ঐকান্তিক তন্ময়তা নিয়ে যারা কাজ করে তাদেরকে স্বৈরাচারী সরকার পাঠিয়ে দেয় নিপীড়ন নির্যাতনের এক কঠিন অন্ধকার প্রকোষ্ঠে।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বাংলাদেশে অবশেষে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধানে আগামী সপ্তাহে নতুন করে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করতে যাচ্ছে। নতুন মডেল পিএসসি অনুমোদনের পর বঙ্গোপসাগরের ২৪টি ব্লকে তেল গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র রেখেছে পেট্রোবাংলা। দরপত্রে অংশ নিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের একাধিক কোম্পানি এরই মধ্যে আগ্রহ প্রকাশ করেছে। ৫৫টি কোম্পানিকে আমন্ত্রণ জানাচ্ছে পেট্রোবাংলা। আগামী ৯ সেপ্টেম্বর দুপুর ১টার মধ্যে নির্ধারিত ঠিকানায় দরপত্র জমা দিতে বলা হয়েছে। ওইদিন এক ঘণ্টা পর নির্বাচিত প্রতিনিধিদের সামনে দরপত্র উন্মুক্ত করা হবে। পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে উৎখাত করে বাংলা ছাড়া করার ডাক দিয়েছেন। তিনি আজ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময় এ সংক্রান্ত মন্তব্য করেন। তিনি বলেন, তিনি এ সময় ভোটের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে প্রতিশোধ নিতে এবং তাদেরকে প্রতিরোধ করার আহ্বান জানান। বিজেপিকে তিনি বাংলা বিরোধী বলে অভিহিত করে তাদেরকে বাংলা থেকে ঝেঁটিয়ে বিদায় করার ডাক দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বাংলার ৪২ জন তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা করেন। এই তালিকায় ৬ জন মুসলিম প্রার্থীর নাম রয়েছে। এরা হলেন মালদহ দক্ষিণ আসনে শাহনওয়াজ আলী রায়হান, জঙ্গিপুর আসনে খলিলুর রহমান, বহরমপুর আসনে ইউসুফ পাঠান প্রখ্যাত ক্রিকেটার, মুর্শিদাবাদ আসনে আবু তাহের খান, বসিরহাট আসনে হাজি নুরুল ইসলাম এবং উলোবিরি আসনে লড়বেন সাজদা আহমেদ। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেন, বাংলায় সর্বত্র তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়করণ। ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে হরিয়ানার বিজেপি এমপি বিজেন্দ্র সিং দল ত্যাগ করে প্রধান বিরোধী দল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি আজ কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের হাত ধরে দলটিতে সামিল হয়েছেন। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতে আসন্ন লোকসভা নির্বাচনের মুখে হরিয়ানার বিজেপি এমপি বিজেন্দ্র সিং দল ত্যাগ করে প্রধান বিরোধী দল কংগ্রেসে যোগ দিয়েছেন। তিনি আজ রোববার কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের হাত ধরে দলটিতে সামিল হন। বিজেপির সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিং এর পুত্র বিজেন্দ্র দল ত্যাগে আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপি চাপে পড়ল বলে মনে করছেন বিশ্লেষকরা। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেন বিজেন্দ্র সিং। হরিয়ানার হিসারের এমপি হিসেবে তাকে কাজ করতে দেওয়ার জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাকে। এরপর কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের বাসভবনে উপস্থিত হন সাবেক আমলা বিজেন্দ্র, কংগ্রেসের সিনিয়র নেতা অজয় মাকেন, মুকুল ওয়াসনিক, দীপক বাবারিয়ার উপস্থিতিতে তিনি কংগ্রেসে সামিল হন। বলা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনে বিজেন্দ্র সিংকে টিকিট দেয়া হবে না এমন জল্পনার মধ্যে তিনি বিজেপি ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিজেন্দ্র অবশ্য বলেছেন বিজেপির সঙ্গে তার আদর্শগত মিল হচ্ছিল না। কৃষকদের সমস্যা থেকে অগ্নিবীর প্রকল্প এমনকি কুস্তিগীরদের প্রতিবাদ বহু বিষয়েই তিনি বিরোধিতা করেছিলেন। কংগ্রেস পরিবারের সদস্য হতে পেরে তিনি খুশি বলে জানিয়েছেন আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে ২৪ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন পাকিস্তান পিপলস পার্টি বা পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলী জারদারি। এর আগে তিনি ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের ১১তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ইসলামাবাদের আইওয়ান সাদরে নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ পাঠ করান পাকিস্তানের প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, বিদায়ী প্রেসিডেন্ট আরিফ আলভি, তিন বাহিনীর প্রধান ও জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শহীদ শামসাদ মির্জা। শনিবার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিল প্রার্থী মেহমুদ খান আচাগ জায়গাকে বিশাল ব্যবধানে পরাজিত করেন জারদারি। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের এক বিমান হামলায় অন্তত ৫ ব্যক্তি নিহত হয়েছেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের বাবা, তার গর্ভবতী স্ত্রী, দুই ছেলে ও তাদের এক আত্মীয় নিহত হন। দক্ষিণ লেবাননের খিরবেত সেলম গ্রামের আল আইন এলাকায় আজ ভোররাতে এই বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। স্থানীয় সূত্রগুলো বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ওই হতভাগ্য পরিবারের বাসভবনটি মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইহুদিবাদী সেনারা। শ্রোতা বন্ধুরা, আর এর সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশেষ সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুনলেন রেডিও তেহরান থেকে, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দেশ পাতে। ইরান ভীতি ছড়াতে পশ্চিমাদের নয়া তৎপরতা শুরু হয়েছে। আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মানবাধিকারের সাথে ইরানের বিরুদ্ধে নানা মিথ্যাচার করেছে। এ সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনুন গাজী আব্দুর রশিদের পরিবেশনায়।
ইরানের বিরুদ্ধে কুৎসা রটনা করে ইরান ভীতি ছড়াতে নতুন করে তৎপরতা বাড়িয়েছে সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী মহল। আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন মানবাধিকার ইস্যুতে নানা মিথ্যাচার করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসির কানানি বলেছেন, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন ইরানের বিরুদ্ধে যে প্রতিবেদন দিয়েছে তা ভিত্তিহীন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গতকাল আরও বলেছেন, জার্মানি সহ কয়েকটি ইউরোপীয় দেশের অর্থায়নে মানবাধিকার ইস্যুতে নানা নাটকের পাশাপাশি ইরানকে অস্থিতিশীল করা ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট মিশন প্রতিষ্ঠা লাভ করে। এই মিশনের পক্ষ থেকে এখন ইরানের বিষয়ে মিথ্যাচার করা হয়েছে, তারা বাস্তবতাকে উল্টে পাল্টে তুলে ধরেছে। ইহুদিবাদী ইসরায়েল, আমেরিকা ও কয়েকটি পশ্চিমা দেশ ইরান বিরোধী প্রতিবেদন তৈরির ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে ইরান মনে করে। কানানি বলেন, এই প্রতিবেদন মানবাধিকারের মতো মহৎ ইস্যু এবং মূল্যবোধ অপব্যবহারের একটি স্পষ্ট উদাহরণ হয়ে থাকবে। অসৎ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এটা করা হয়েছে। এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট হয়েছে, তথাকথিত আন্তর্জাতিক ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জার্মানি, ব্রিটেন, আমেরিকা ও ইহুদিবাদীদের এজেন্ডা অনুযায়ী কাজ করে এবং এই মিশনের সঙ্গে জড়িতদের বেতন পরিশোধ করে এসব দেশ ও গোষ্ঠী। এই মিশন জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত ব্যবস্থাপনাকে উল্লেখিত দেশগুলোর অশুভ ও অবৈধ লক্ষ্য হাসিলের হাতিয়ারে পরিণত করেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, তথা ফ্যাক্ট ফাইন্ডিং মিশন প্রতিষ্ঠার হোতারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের নিরাপত্তা ও স্থিতিশীলতায় ক্ষুব্ধ। তারা গত বছরের নভেম্বরে ইরানকে অস্থিতিশীল করে তোলার যে ষড়যন্ত্র করেছিল তাতে ব্যর্থ হওয়ার কথা ভুলতে পারেনি। এ কারণেই তারা এ ধরনের পদক্ষেপ নিয়ে তারা ভিত্তিহীন ও মিথ্যা প্রতিবেদন প্রকাশের মাধ্যমে ইরানি জাতির উপর প্রতিশোধ নিতে চেয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পশ্চিমা দেশগুলোর নেতাদেরকে ইরানের বিষয়ে হস্তক্ষেপ না করে নিজ নিজ দেশের মানবাধিকার লঙ্ঘন মোকাবেলা করার পরামর্শ দেন। তিনি বলেন, মানবাধিকার এবং নারী অধিকারের বিষয়ে আপনাদের কোন ধরনের আন্তরিকতা থেকে থাকলে গাজায় হাজার হাজার নারী ও শিশুর অধিকারের বিষয়ে সোচ্চার হন। গাজায় গণহত্যা ও মানবতার বিরুদ্ধে অপরাধের প্রতি সমর্থন বন্ধ করুন। গাজায় পাঁচ মাসে 30,000 ফিলিস্তিনি শহীদ হয়েছেন, শহীদদের 70% নারী ও শিশু। যারা গাজার নিরাপরাধ শিশুদের নির্বিচারে হত্যার সঙ্গে জড়িত তারা কোনোভাবেই অন্য দেশের মানবাধিকার বা নারী অধিকার নিয়ে কথা বলার অধিকার রাখে না।
এবার বাংলাদেশ প্রসঙ্গ। আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সরবরাহ করবে বাংলাদেশের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ রোববার রাজধানীর খামার বাড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করে তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
আসন্ন রমজান মাসে কম দামে মাছ, গরু, খাসি, মুরগির মাংস, দুধ এবং ডিম সরবরাহ করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রোববার রাজধানীর খামার বাড়িতে প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান। প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, জনগণের কষ্ট লাঘবে বর্তমান সরকার সবসময় সচেষ্ট। প্রধানমন্ত্রী নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের মূল্য স্বাভাবিক রাখতে সব ধরনের কার্যক্রম অব্যাহত রাখার জন্য প্রতিটি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
আমরা এটাকে একটা ট্রায়াল বেসিসে শুরু করলাম, দেখা যাক, যদি মনে করি যে আরো দু একটা জায়গায় আমরা বাড়াতে পারবো সে চেষ্টা আমাদের অব্যাহত।
অনুষ্ঠানে জানানো হয় প্রতিটি গাড়িতে থাকবে 200 লিটার দুধ, ডিম 4000 পিস, গরুর মাংস 100 কেজি, খাসির মাংস 10 কেজি, এছাড়া রাজধানীর 8টি জায়গায় মাছ বিক্রি করা হবে। প্রতি গাড়িতে 300 কেজি করে থাকবে। এই কর্মসূচির আওতায় তরল দুধ প্রতি লিটার 80 টাকা, গরুর মাংস প্রতি কেজি 600 টাকা, খাসির মাংস প্রতি কেজি 900 টাকা, ড্রেসড ব্রয়লার মুরগি প্রতি কেজি 250 টাকা এবং ডিম প্রতিটি 9 টাকা 17 পয়সায় বিক্রি করা হবে। এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আগামী রমজানে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে অত্যাবশ্যকীয় পণ্যের পূর্ণাঙ্গ তালিকা করে দাম বেঁধে দেওয়া হবে। রোববার সচিবালয়ে কৃষি পণ্য সরবরাহে টিসিবি ও রাশিয়ার কৃষি মন্ত্রণালয়ের প্রডিন টর্গের সঙ্গে সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ব্যবসায়ীদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্মীয় অনুভূতিকে প্রাধান্য দিতে হবে। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো ঘাটতি নেই বলেও জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী।
দু একদিনের মধ্যে পেঁয়াজও ইনশাল্লাহ বাংলাদেশে ঢুকবে, সো আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আমি সকল ব্যবসায়ী মহলকে বলবো। আমি UAE-তে দেখলাম যে 18টি অত্যাবশ্যকীয় পণ্যের তারা একেবারে রাষ্ট্রীয় সার্কুলার দিয়ে দিয়েছে যে এই পণ্যগুলি কেউ দাম এই মাসে বাড়াতে পারবে না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্যে দিয়ে শেষ হলো সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাত। এবার সর্বশেষ একটি খবর সহ বিশ্ব সংবাদ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছে। সবশেষে খেলার খবর, ফুটবল। অনূর্ধ্ব 16 নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাইব্রেকারে ভারতকে 3-2 ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এর আগে 2017 সালে এই শিরোপা জিতেছিল বাংলাদেশের মেয়েরা। আজ বিকেলে নেপালের কাঠমান্ডুতে সাফ অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময় 1-1 গোলের সমতায় শেষ হয়। এরপর ট্রাইব্রেকারের প্রথম শট না সুরভি আকন্দ গোল মিস করেন, তার শট ঠিকিয়ে দেন ভারতের গোলরক্ষক। তবে ভারতের দ্বিতীয় তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে ম্যাচে রাখেন গোলরক্ষক ইয়ারজান বেগম। চতুর্থ শটে ভারত সমতায় ফেরে। পঞ্চম শটে বাংলাদেশকে এগিয়ে দেন সাথী মুন্ডা। টিকে থাকতে হলে শেষ শট গোল করতেই হতো ভারতকে, তবে বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেভ করায় 3-2 ব্যবধানে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। আগ্রাসন বন্ধ করে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে সকল ইসরায়েলি সেনা প্রত্যাহারের দাবিতে অনর্থকার প্রত্যয় ঘোষণা করল হামাস। ইহুদি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে ভর্তি বাধ্যতামূলক করা হলে সবাইকে ইসরায়েল ছেড়ে যাওয়ার হুমকি দিলেন ইহুদিদের প্রধান রাব্বি ইউসুফ। বাংলাদেশে প্রধানমন্ত্রী হাসিনা নাতি গণতন্ত্র নিরাপদ বলে মন্তব্য করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শীতমন্ত্রী ওবায়দুল কাদের এবং ভারতের আসন্ন সাধারণ নির্বাচনে বিজেপিকে বাংলা ছাড়া করার ডাক দিলেন তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রোতা বন্ধুরা, ভালো সুস্থ করে কামনাই, খুদা হাফেজ। Thank you.
¶¶